اخلاص ایمون مرے یا الہی.
الحمدللہ رب العالمین والصلاة والسلام على سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله، وعلى آلك وأصحابك يا نور الله. مجمع الزوائد نامک کتابের মধ্যে রয়েছে نبی کریم رؤوف الرحیم حضور صلی اللہ تعالی علیہ وآلہ وسلم ارشاد করেন, ان اللہ وکل بقبر ملکن اعطاه اسماء الخلائق فلا یصلی علی احد الى یوم القیامہ الا ابلغنی باسمہ واسم ابیہ ھذا فلان ابن فلان قد صلی علیک. অর্থাৎ নিশ্চয় আল্লাহ পাক একজন ফেরেশতা আমার কবরে নিযুক্ত করেছেন, যাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সকল সৃষ্টির আওয়াজ সমূহ শোনার ক্ষমতা দান করেছেন, আর কিয়ামত পর্যন্ত যে কেউ আমার উপর দুরূদ শরীফ পাঠ করে তবে সেই আমাকে তার নাম এবং তার পিতার নাম সহ আমার নিকট পেশ করে থাকে। অর্থাৎ সে এভাবে বলে, ফুলান উবনু ফুলান, অমুকের ছেলে অমুক আপনার উপর এই মুহূর্তে দুরূদ শরীফ পাঠ করেছে। তো দুরূদ শরীফের অগণিত ফজিলত এবং বরকত রয়েছে, আসুন মহব্বত সহকারে আমরাও একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সলাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আজকের আমাদের বয়ানের আলোচ্য বিষয় হচ্ছে আদ-দুয়া, অর্থাৎ প্রার্থনা করা। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করি, প্রার্থনা করি। তো আজ ইনশাআল্লাহ আযা ওয়া জাল এই সম্পর্কে আমরা আলোচনা করব। নিঃসন্দেহে প্রত্যেক বান্দাই আল্লাহ তাআলার কাছে, প্রত্যেক মুসলমান নিজের প্রতিপালকের কাছে দোয়া চায়, নিজের রবকে আহ্বান করে। বিপদের সময় হোক বা কোনো জিনিসের আকাঙ্ক্ষী হইলে সে নিজের আকাঙ্ক্ষা পূরণের জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে। তো এই বিষয়ে আমাদের দীনে ইসলাম এবং কোরআন এবং হাদিসে আমাদেরকে কি শিক্ষা দেওয়া হয়েছে আমরা ইনশাআল্লাহ আযা ওয়া জাল তা মনোযোগ সহকারে শুনব। তিরমিজি শরীফের হাদিসে মুবারাকা দ্বারা শুরু করছি, যে তিরমিজি শরীফের সহি হাদিস, হযরত সাইয়েদুনা ফুজালা বিন উবায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম একদা মসজিদে অবস্থান করছিলেন, এমন সময় এক ব্যক্তি এলো, সে নামাজ আদায় করল এবং এইভাবে দোয়া করল, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও এবং আমার প্রতি দয়া করো। কত সুন্দর একটি দোয়া। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আজিলতা আইয়ুহাল মুসল্লি, হে নামাজি তুমি তাড়াহুড়া করেছো। মুসল্লি সে নামাজ পড়ল, এসে নামাজ পড়ার পর দোয়া করলো, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও এবং আমার উপর দয়া করো। এটা একটা ভালো দোয়া না? উত্তম দোয়া। এমনকি দোয়ার মধ্যে বলা হয়েছে যে সর্বপ্রথম নিজের ব্যাপারে প্রথমে আল্লাহর কাছে ক্ষমা চাবে, আল্লাহর কাছে দোয়া চাবে, দয়া চাবে, তারপর দুনিয়াবী আকাঙ্ক্ষা হলে তা আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করবে। কিন্তু সর্বপ্রথম দোয়া চাবে নিজের ক্ষমার ব্যাপারে। ওই ব্যক্তি কিন্তু তাই করেছে, ক্ষমার জন্য দোয়া চেয়েছে, নামাজও পড়েছে, তারপর দোয়াও চাইল। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তা হয় নাই, তোমার দোয়া চাওয়াটা হয় নাই, তুমি তাড়াহুড়া করেছ। এমন কোন বিষয়টা আছে যে সে মিস করে ফেললো? জানা দরকার না? আমরাও তো এভাবেই দোয়া চাই, আমরাও নামাজ পড়ি, ইবাদত করি, তারপর আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চাই, দয়া চাই, আমাদের আকাঙ্ক্ষা হলে তা আল্লাহর কাছে আমরা চাই। ওই সাহাবি তাই করলো। তো এমন কোন জিনিসটি আছে যা ওই সাহাবি ছেড়ে দিল এবং দেখা গেলে আমরাও ছেড়ে দিই? তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন দোয়া কিভাবে করতে হয় এর পদ্ধতি শিক্ষা দিতে গিয়ে ইরশাদ করেন, যখন তুমি নামাজ আদায় করে বসবে তখন প্রথমে আল্লাহ পাকের এমন প্রশংসা করবে যা তার জন্য উপযুক্ত। আল্লাহর প্রশংসা করবে এবং আল্লাহর হামদ বয়ান করবে, অতঃপর আমার প্রতি দুরুদ শরীফ পাঠ করবে, এরপর তোমার যা দোয়া তারপর তা করো। তো বর্ণনাকারী বলেন, এরপর আরেক ব্যক্তি মসজিদে নববীতে আসলো, নামাজ আদায় করলো, অতঃপর আল্লাহ পাকের প্রশংসা করলো এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ শরীফ পাঠ করলো। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তিকে দেখে ইরশাদ করলেন, আইয়ুহাল মুসল্লি উদউ তুজাব, হে নামাজি ব্যক্তি, হে মুসল্লি ব্যক্তি, তুমি দোয়া করো, তোমার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তো দোয়ার আদবের মধ্যে, দোয়ার পদ্ধতির মধ্যে সর্বপ্রথম নিয়ম এটা জেনে নেন, যখনই দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে তো প্রথমে আল্লাহর প্রশংসা করবেন হাত উঠিয়ে, তারপর যে কোনো একটি দুরুদ শরীফ পড়বেন, তারপর দোয়া করবেন, নাহলে ওই দোয়া গ্রহণযোগ্য হয় না আল্লাহ তাআলার দরবারে। এখন আল্লাহ তাআলার প্রশংসা কীভাবে করবেন? দোয়া উঠিয়ে প্রথমে আপনি ছোট এভাবে বলতে পারেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটাও আল্লাহ তাআলা কিন্তু একটি প্রশংসা, আল্লাহ তাআলার হামদ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদ সকল প্রশংসা লিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, প্রশংসাই তো হইল। তারপর দুরুদ শরীফ পড়ুন, দুরুদে ইব্রাহিম জানলে নামাজে যা আমরা পড়ি তাই পড়ুন, অথবা ছোটোখাটো দুরুদ শরীফ পড়ুন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, এতটুকু পড়ে তারপর আপনি দোয়া শুরু করুন। তো এই দোয়ার গ্রহণযোগ্যতা বেড়ে যায়, তাই গ্রহণযোগ্য। এবং উলামায়ে কেরাম তো বলেন যে দোয়ার শুরুতে এবং দোয়ার শেষে, দোয়ার যখন করবেন দোয়ার শুরুতে হাত উঠিয়ে এবং দোয়া সমাপ্তির শেষে এই কাজটি করবেন, তাহলে দোয়া কবুল হবে, মকবুল হবে। আমরা সকলেই চাই যে আমাদের দোয়া কবুল হোক, তো এই কাজটি করুন, প্রথমে আল্লাহর হামদ বয়ান করুন, তারপর দুরুদ শরীফ পড়ুন। ফাজাইলে দোয়া, এটি দোয়া সম্বলিত অনেক সুন্দর একটি কিতাব। এই কিতাবের মধ্যে রয়েছে যে দোয়ার জন্য আগে পরে আল্লাহ পাকের হামদ বর্ণনা করুন, কারণ আল্লাহ পাকের চেয়ে বেশি কেউ নিজের হামদকে পছন্দ করে না, আল্লাহ পাক সবচেয়ে বেশি নিজের প্রশংসাকে পছন্দ করেন। এবং কোনো বান্দা যদি সামান্য আল্লাহ তাআলার প্রশংসা করে, সামান্য, এতে আল্লাহ তাআলা অনেক খুশি হয়ে যান এবং অগণিত দান করে থাকেন ওই বান্দাকে, অথচ আমরা দোয়ার এই নিয়ম জানি না। এবং আগে পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার পরিজন এবং সাহাবিদের প্রতিও দুরুদ শরীফ প্রেরণ করুন, কেননা দুরুদ শরীফ আল্লাহ পাকের দরবারে মকবুল, কবুলকৃত। আর অনেক সুন্দর কথা যা আলা হযরত ইমাম মাহমুদ রেজা খান রহমতুল্লাহি তাআলা এর পিতা আল্লামা নাকি আলী খান আলাইহি রহমাত, তিনি বলেন যে আল্লাহর হামদ আর দুরুদ শরীফ এই দুইটি আমল সর্বক্ষেত্রে কবুল হয়। আপনি নামাজ পড়বেন বা আমরা নামাজ পড়ি, আমরা কি কেউ গ্যারান্টি দিতে পারবো এই যে আমি নামাজ পড়লাম আমার নামাজ কবুল হয়েছে? আমরা কেউ গ্যারান্টি দিতে পারবো না। বান্দা লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করে, কিন্তু হজ থেকে এসে বলতে পারবে যে এত লক্ষ লক্ষ হাজিদের মধ্যে আমার হজ কবুল হয়েছে? এই গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারবে না। বান্দা যাকাত দেয় বলতে পারবে না আমার যাকাত আল্লাহ তাআলা কবুল করেছেন। কিন্তু দুরুদ শরীফ আর আল্লাহর হামদ, আল্লাহর প্রশংসা যে বান্দা নিজের জিহ্বা দ্বারা করে, এটা সর্বক্ষেত্রে আল্লাহ তাআলা কবুল করে থাকেন। তো এখন দেখুন, দোয়ার শুরুতে এবং শেষে যখন কোনো বান্দা আল্লাহর হামদ আর দুরুদ শরীফ পাঠ করবে, তো এটা কিভাবে সম্ভব যে আল্লাহ তাআলা দোয়ার শুরুর এবং শেষের অংশ কবুল করে নেবেন আর মধ্যখানে যে বান্দার নিজের দোয়া তা আল্লাহ তাআলা ছেড়ে দিবেন? এটা তো কখনো হবে না। দোয়ার শুরুর আর শেষের অংশ যা প্রশংসা, হামদ আর দুরুদ শরীফ দ্বারা সম্বলিত, আল্লাহ তাআলা এটি কবুল করে নেবেন, কিন্তু মধ্যখানের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করবেন না, এটা তো কখনো হবে না। যখন দুরুদ শরীফ কবুল হবে, আল্লাহর হামদ কবুল হবে, তো বান্দার দোয়াও আল্লাহ তাআলা কবুল করবেন। হযরত সাইয়েদুনা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসল্লিয়া আলা নবিয়্যিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া, দোয়াকে জমিন এবং আসমানের মধ্যখানে থামিয়ে দেয়া হয় যতক্ষণ পর্যন্ত তুমি তোমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ প্রেরণ করবে না, ততক্ষণ পর্যন্ত দোয়া উপরে উঠে না, তা আসমানে আল্লাহ তাআলার কাছে যায়ই না, তা ঝুলন্ত অবস্থায় থাকে। আর ইসলামের চতুর্থ খলিফা কানজুল উম্মাল নামক হাদিসের কিতাবের মধ্যে ইরশাদ করেন, হযরত আলীউল মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আদ-দুআউ মাহজুবুন আনিল্লাহ, দোয়া আল্লাহ পাকের থেকে আড়ালে থাকে, পর্দায় থাকে, যতক্ষণ না পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আহলে বাইতের উপর দুরূদ শরীফ প্রেরণ করা হবে না। তো এই বিষয়টি আমরা নিজেদের মন মস্তিষ্কে বসিয়ে নেই, যখনই দোয়া করবেন, চাই নির্জনে হোক, জামাত সহকারী হোক, সবার সাথে মিলে হোক, প্রথমে আল্লাহর হামদ, তারপর দুরূদ শরীফ, তারপর দোয়া। আমরা যখন একত্রে দোয়া করি তো ইমাম সাহেব বা বড় হুজুর যিনি দোয়া করেন তিনি তো এই দায়িত্ব পালন করেন, কিন্তু আমরা যখন পার্সোনালি দোয়া করি নামাজের পর তখন আমরা এর উপর আমল করি না, এই দিকে লক্ষ্য রাখবেন। তো দোয়া হচ্ছে দুনিয়া এবং আখিরাতের অসংখ্য মঙ্গল উপার্জনের উপায়, বান্দা দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার সৌভাগ্য অর্জন করে, যেন বান্দা আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলছে। আর এমনই হওয়া উচিত, দোয়া এমনভাবে করুন যেন আপনি আল্লাহ তাআলার সাথে কথা বলছেন, আল্লাহ তাআলাকে নিজের মনের আকাঙ্ক্ষা বলছেন আপনি। আমরা নিজেদের বন্ধুর কাছে বা বেস্ট ফ্রেন্ডের কাছে কীভাবে নিজেদের মনের আশা বলি? যদি এমন কাছের লোক হয় যে আমার আকাঙ্ক্ষা, আমার চাহিদা, আমার সমস্যার সমাধান করতে পারবে, আর সে আমার কাছের লোক, এমন ব্যক্তিকে আমি আমার সমস্যা কত একাগ্রতার সাথে বলবো, কত মন লাগিয়ে বলবো। ঠিক সেভাবেই যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন তো এই মন লাগিয়ে দোয়া করবেন, একাগ্রতার সাথে দোয়া করবেন। এখন আল্লাহ তাআলা আমাদের উৎসাহ প্রদান করার জন্য কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনু, যে হে আমার বান্দারা, এমন কোনো বস্তু নাই, এমন কোনো ধন বান্দার নাই যা আমার কাছে নাই। আল্লাহ তাআলা বলছেন কি লাগবে তোমার, যা লাগবে তা আমার কাছে আছে, কারণ ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, কারণ আসমান এবং জমিনের ধন ভাণ্ডার তো আমার কাছেই, সব কিছু তো আল্লাহ তাআলার, আসমান জমিনের ধন ভাণ্ডার। আর এরপর আল্লাহ তাআলা ইরশাদ করেন, এর চেয়েও বড় কথা হচ্ছে, ওয়ামা কানা আতাউ রব্বিকা মাহজুর, আপনার রবের দানের উপর কোনো বাধা বিপত্তি নাই। আপনি কারো কাছে কিছু চাবেন, আপনি কারো কাছে কিছু চাচ্ছেন, আর অপরজন বলে দিল না অমুক ব্যক্তিকে দিও না, বা আপনাকে দিতে সে বাধা দিয়ে দিল, এমন হতে পারে না? এমন তো হতে পারে যে কেউ বাধা দিতে পারে, কিন্তু আল্লাহ তাআলা বললেন আমি যাকে ইচ্ছা দিতে পারি, সব কিছু ধন ভাণ্ডারের মালিক আমি, আর আমি যাকে ইচ্ছা তা দিতে পারি, আমার দেওয়ার মধ্যে, আমার দানের মধ্যে কোনো বাধা বিপত্তি নেই, সুতরাং আমার কাছে চাও। তাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দোয়া করতেন, এত সুন্দর একটি দোয়া এটি, এখন যে দোয়াটা বলতে যাচ্ছি, মানে যদি এই দোয়ার অর্থ আমরা মনে রাখি তাহলে আর জীবনে কোনো দুঃখ কষ্ট থাকবে না। দোয়াটি কি? দোয়াটি আমার প্রিয় নবী যা সর্বদা করতেন, আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা, অনেক সুন্দর একটি দোয়া, পারলে এটি মুখস্থ করে রাখবেন, আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা, অর্থাৎ হে আল্লাহ, তুমি যদি কাউকে, কোনো বান্দাকে কিছু দিতে চাও তো তাকেও রোধ করতে পারবে না, বাধা দিতে পারবে না, আর তুমি যদি কাউকে দিতে না চাও তো তাকে কেউ দিতে পারবে না। কত সুন্দর দোয়া এটি, যে হয় না অনেক সময় আমরা একটা জিনিস পাচ্ছি না বা হচ্ছে না, বা আমার অমুকে আমার সাথে এরকম করছে কেন, অমুকে আমাকে দিচ্ছে না কেন, অনেক সময় হয় না? তো দোয়াটি দেখুন, আল্লাহ মানে প্রিয় নবী কত সুন্দর এই দোয়ার মধ্যে আমাদের শিক্ষা দিয়ে দিলেন, যে প্রত্যেক মুসলমানকে কেমন ধারণা রাখা উচিত, যে হে আল্লাহ, তুমি যাকে দিবা ওই দেওয়ার মধ্যে কেউ বাধা দিতে পারবে না। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা, আর তুমি যার ক্ষেত্রে রোধ করবে যে না এই বান্দা পাবে না, তো তাকে পৃথিবীর কেউ দিতে পারবে না। কত সুন্দর একটি দোয়া। তো এমন তাওয়াক্কুল আর ভরসা আল্লাহ তাআলার উপর রাখা উচিত। আর অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন দয়ালু, আর আল্লাহ তাআলার ব্যাপারে বান্দা যেরকম ধারণা রাখে আল্লাহ তাআলা তার সাথে তেমনই আচরণ করেন। তো আমাদেরকে উচিত সর্বক্ষেত্রে বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া চাওয়া। আমরা যেন আল্লাহ তাআলার কাছে চাই, এর জন্য আল্লাহ তাআলা কোরআনে পাকে নির্দেশ দিয়েছেন। পৃথিবীর এমন কোনো মানুষ আছে যে আপনাকে এসে বলবে সর্বদা আমার কাছে চাও? কখনোই না। আপনি একবার চাবেন, দুইবার চাবেন, তিনবার চাবেন, তিন চতুর্থবারে সে বিরক্ত হবে যে শুধু আমার কাছে চেতে থাকে। ও যতই বড় দানশীল হোক না কেন সে বিরক্ত হবেই। কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কেমন মহান, সব কিছুর মালিক তিনি, আর তিনি আবার আমাদেরকে বলছেন উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও আমি তোমাদেরকে দিব, আমাকে আহ্বান করো আমি তোমাদের আহ্বানের সাড়া দিব। সূরা বাকারা পারা 2 আয়াত নং 186 এর মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নী করিব, হে আমার মেহবুব, হে আমার নবী, আমার বান্দারা যদি আপনার কাছে এসে জিজ্ঞাসা করে আল্লাহ কোথায়, আমার বান্দারা এসে যদি জিজ্ঞাসা করে যে আমরা যে আল্লাহকে ডাকবো আল্লাহ কোথায়, আপনি যদি কাউকে ডাকেন তা আপনাকে ওই যে ব্যক্তিকে ডাকছেন তার ডাইরেকশন তো আপনার জানা দরকার। ব্যক্তি আছে ডান দিকে, আপনি বাম দিক ঘুরে তো আর ডাকতে পারবেন না তাকে। কেউ আছে নিচে, আপনি উপরের দিকে তাকে ডাকবেন তাকে, এমন তো হয় না। আমরা যে আল্লাহকে আহ্বান করব হে নবী আল্লাহ কোথায়, তো তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করেন যে ওয়া ইযা সাআলাকা ইবাদি, আমার বান্দারা যদি আপনার নিকট প্রশ্ন করে আমার ব্যাপারে, আন্নি আমার ব্যাপারে, তো আপনি বলে দিবেন ফা ইন্নী করিব, আমি আমার বান্দাদের অনেক নিকটে। ফা ইন্নী করিব, আমি আমার বান্দাদের অনেক নিকটে, তারা যেভাবেই ডাকবে আমি তাদের আহ্বান শুনব। উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআনি, আমি প্রত্যেক আহ্বানকারীর আহ্বানের সাড়া দিয়ে থাকি যখন সে আমাকে আহ্বান করে। এটা আল্লাহ তাআলার বাণী কোরআনে পাকের আয়াত সূরা বাকারাতে। কত সুন্দর আল্লাহ তাআলা বলছেন আমি প্রত্যেক আহ্বানকারীর আহ্বানে সাড়া দিয়ে থাকি। দাঈ, দাঈ মানে আহ্বানকারী। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আদ দাঈ বলেছেন। দাঈর শুরুতে আলিফ লাম আছে। আরবি ব্যাকরণ অনুযায়ী কোনো শব্দের শুরুতে যদি আলিফ লাম চলে আসে তখন সে শব্দটোতেই সে শব্দ একটা নির্দিষ্ট অর্থকে প্রকাশ করে, নির্দিষ্ট অর্থকে প্রকাশ করে। যেমন যদি বলি রজুলুন, মানে যে কোনো একজন মানুষ, পৃথিবীর যে কোনো একজন মানুষ, মানুষ শব্দের অর্থ রজুলুন, যে কোনো একজন মানুষ। আর যদি বলি আর রজুলু আলিফ লাম সহ আর রজুলু, তাহলে হবে ওই নির্দিষ্ট মানুষ, একটা নির্দিষ্ট মানুষকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। তো সেভাবে আল্লাহ তাআলা বলছেন দাওয়াতা দাঈ আদ দাঈ, অর্থাৎ ওই নির্দিষ্ট আহ্বানকারী, সে যেমনই অবস্থায় হোক না কেন, যে কোনো একজন নির্দিষ্ট ব্যক্তি যে নির্জনে আছে, তাকে কেউ দেখছে না, তাকে কেউ সাহায্যকারী নাই, তার আহ্বানকে কেউ শুনছে না, সে চাই মাটির নিচে হোক, সমুদ্রের নিচে হোক, বা কোনো পাহাড়ের গুহার মধ্যে সে লুকায়িত অবস্থায় হোক, বা নিজের কক্ষের মধ্যে হোক, নিজের পার্সোনাল ব্যক্তিগত রুমের মধ্যে হোক, কেউ তাকে দেখছে না, কেউ তাকে শুনছে না, ওই নির্দিষ্ট ব্যক্তিও যখন আল্লাহ তাআলাকে একা স্মরণ করে, ইয়া আল্লাহ ইয়া রব্বানা বলে যখন আহ্বান করে, তো আল্লাহ তাআলা বললেন আমি ওই ব্যক্তিরও ওই হাজার হাজার লক্ষ লক্ষ বান্দাদের মধ্যে, কোটি কোটি বান্দাদের মধ্যে ওই একজন বান্দার আহ্বানের আমি সাড়া দিয়ে থাকি, আমি তার আহ্বানকে শুনি। উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআনি, আমি ওই নির্দিষ্ট বান্দা যে আমাকে ডাকছে কোটি কোটি মানুষদের মাঝখানে, আমি তার আহ্বানকে শুনছি। তো আমাদেরকে এখন কত বেশি দোয়া করা উচিত। তাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি আমরা দেখি, তার জীবনের প্রত্যেকটা সময়ে দোয়া সমূহ দ্বারা ভরপুর। ঘর থেকে বের হতে গেলে দোয়া, ঘরে প্রবেশ করতে গেলে দোয়া, আহার করতে গেলে দোয়া, আহার শেষ হওয়ার পর দোয়া, হাত ধোতে গিয়ে দোয়া, তেল লাগাইতে গিয়ে দোয়া, আয়না দেখতে গিয়ে দোয়া, চুল আছড়াতে গিয়ে দোয়া, কাপড় জামা পরিধান করতে গিয়ে দোয়া, প্রিয় নবীর জীবনে পুরো দোয়াসমূহ তার রুটিনে ছিল। প্রত্যেকটা সময় তিনি দোয়া করতে থাকতেন, অথচ এত দোয়া আমাদের মুখস্থও নাই। এখন যদি জিজ্ঞেস করি ঘর থেকে বের হওয়ার সময় দোয়া কি, আহার করার সময় দোয়া কি, আমরা জানি না। হ্যাঁ জানি, বিসমিল্লাহির রহমানির রহিম, এটা তো দোয়া হলো না, এটা তো পাঠ করার শুরুতে পড়তে হয়, কিন্তু একটা আলাদা দোয়া আছে, পুরো ঘর থেকে বের হওয়ার দোয়া আছে, আমরা তো তা করি না। দোয়ার প্রতি উৎসাহ দেওয়ার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এটা তিরমিজি শরীফের হাদিস, এর মধ্যে বলেন, আর দোয়াও মুখ্যুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ, ইবাদতের মূলই হচ্ছে দোয়া। দেখুন কত ফরজ ইবাদত আছে, নামাজ রোজা জাকাত, প্রিয় নবী কিন্তু বলেন নাই নামাজ রোজা জাকাতের ব্যাপারে, তা ফরজ কিন্তু এরকম বলেন নাই, কিন্তু দোয়ার ব্যাপারে বলছেন দোয়া হচ্ছে ইবাদতের মগজ। এখন যদি মানুষের মগজ বা মাথা না থাকে তো মানুষ থাকবে, হাত পা না থাকলেও মানুষ জীবিত থাকে, মগজ না থাকলে মানুষ জীবিত থাকে না, মানুষ কিন্তু সাথে সাথে মারা যায়। তো এই মগজ হচ্ছে দোয়া। আবার প্রিয় নবী ইরশাদ করছেন তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফে পুরো দোয়ার উপর একটা অধ্যায় আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ পাকের নিকট কোনো কিছুই দোয়ার মতো সম্মানিত নয়, আল্লাহ তাআলা দোয়াকে এত বেশি পছন্দ করেন। আবার তিরমিজি শরীফের হাদিস, প্রিয় নবী ইরশাদ করেন যে ব্যক্তির জন্য দোয়ার দরজা খুলে দেওয়া হয়েছে তবে তার জন্য রহমতের দরজাও খুলে দেওয়া হয়েছে। তো দোয়ার কিছু আদব কায়দাও রয়েছে, আসুন এগুলোও আমরা জেনে নেই। আমরা কি জন্ম নিলাম, পড়াশোনা করলাম, জানি যে ইনকাম করতে হবে, উপার্জন করতে হবে, উপার্জন করো, বিয়া শাদী করো, তারপর মারা যাও বৃদ্ধ বয়সে, আর কিছু মজা করো দুনিয়াতে এসে, আমরা মনে করি এটাই না, এটাই এই এই হয়ে গেল দুনিয়া, না কিছু নিয়ম কানুন আছে, সব কিছুর একটা সিস্টেম আছে। তো নামাজ পড়ে হাত উঠায় দোয়া করি চলে যাই, আমরা দোয়াও ভালোভাবে করতে জানি না যে আল্লাহ তাআলার কাছে চেতে কীভাবে হয়, এর আদব কায়দাও আমরা জানি না। তো আমরা শুনি যে দোয়ার আদব কায়দা কী কী, হাদিস থেকে বলছি ইনশাআল্লাহ, যা আমাদের প্রিয় নবী আমাদের শিখিয়ে গেছেন। এসব আদব কায়দা বা যা আমি এখন বলবো সংক্ষিপ্ত আকারে, যে ব্যক্তি এই আদব কায়দাকে ফলো করবে তার দোয়ার গ্রহণযোগ্যতা বেড়ে যাবে এবং তার দোয়া মকবুল হবে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। তো প্রথম, দোয়ার শুরুতে আল্লাহ পাকের পছন্দনীয় নামসমূহ দ্বারা আল্লাহ তাআলাকে আহ্বান করা, এটা দোয়ার প্রথম আদব। যখন দোয়া করবেন আল্লাহর হামদ দুরুদ শরীফ, তারপর আল্লাহর পছন্দনীয় নাম দ্বারা আল্লাহকে আহ্বান করা, যেমন একটি নাম হচ্ছে আরহামুর রহিমিন, আমরা কয়েকবার বলি আরহামুর রহিমিন, কি নাম আরহামুর রহিমিন, এর অর্থ হচ্ছে সবচেয়ে বড় দয়ালু, সবচেয়ে বেশি দয়ালু। পৃথিবীতে যত দয়ালু আছে, মখলুকের মধ্যে যত দয়ালু মানুষ আছে, তাদের মধ্যে সবচেয়ে বেশি দয়ালু আরহামুর রহিমিন। হাদিসে মুবারাকাতে আছে আল্লাহ পাক তার নাম মুবারক আরহামুর রহিমিনের জন্য একজন ফেরেশতাকে নিযুক্ত করেছেন। তো যখন কোনো ব্যক্তি দুয়ার মধ্যে তিনবার আরহামুর রহিমিন বলবে, তো ফেরেশতা চিৎকার করে বলে, হে বান্দা চাও, আল্লাহ তাআলা তোমার দিকে মনোযোগী হয়েছেন, আল্লাহ তাআলা তোমার দিকে মনোযোগী হয়েছেন, শুনছেন তোমার কথা, চাও কি চাচ্ছ। কি বলতে হবে তিনবার? আর হামুর রহিমিন। এটা হচ্ছে হাকিম লিল মুস্তাদরাকের হাদিস, এটা সহি হাদিসের কিতাব হাকিম লিল মুস্তাদরাক। অতঃপর ইয়া রব্বানা, ইয়া রব্বানা, এটাও আল্লাহ তাআলাকে অনেক বেশি পছন্দ। রব্বানা শব্দের অর্থ হে আমার প্রতিপালক। কমপক্ষে পাঁচবার, কয়বার? পাঁচবার ইয়া রব্বানা বলে দোয়া করলে ওই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। কারণ কোরআনে পাকে সূরা আলে ইমরানের মধ্যে ইয়া রব্বানা শব্দটি পাঁচবার এসেছে, ইয়া রব্বানা, ইয়া রব্বানা, ইয়া রব্বানা, ইয়া রব্বানা, ইয়া রব্বানা, পাঁচবার আসার পর আল্লাহ তাআলা বলেন ফাস্তাজাবা লাহুম রব্বুহুম, অতঃপর তাদের প্রতিপালক তাদের প্রার্থনাকে কবুল করেছে। তাদের দোয়াকে কবুল করেছে। তো এই ইয়া রব্বানা আর হামুর রহমিন স্মরণ রাখবেন দোয়ার মধ্যে, বললে দোয়ার গ্রহণযোগ্যতা বেড়ে যায়। দ্বিতীয় আদব, যখনই কোনো দোয়া করবেন তো দোয়া করার পূর্বে কোনো ভালো নেক আমল করে নেবেন, এখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে। কোনো নেক আমল করার পর তারপর আল্লাহ তাআলার কাছে যা দোয়া করবেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তা কবুল করবে। কারণ নেক আমলের ওয়াসিলা নিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা সেই আমলকে কবুল করেন। বুখারি শরীফের হাদিসে মুবারাকা, কোন কিতাব? বুখারি শরীফের হাদিসে মুবারাকাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বড় একটি ঘটনা যা পূর্বেকার উম্মতিদের বয়ান করেছেন। তো যেহেতু বুখারি শরীফের সত্য ঘটনা আমরা শুনি, যে কীভাবে নেক আমলকে ওয়াসিলা বানাইলে, মাধ্যম বানাইলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। প্রিয় নবী ইরশাদ করেন যে বিগত যুগে তিন ব্যক্তি কোথাও যাচ্ছিলেন, তখন হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। তারা আশ্রয়ের জন্য একটি গুহায় প্রবেশ করল, হঠাৎ পাহাড় থেকে একটি শিলাখণ্ড নেমে এসে ওই পাহাড়ের গুহাকে বন্ধ করে দিল। এখন তারা তো পড়ে গেল আটকা, আশ্রয় নিতে এসেছিল, আটকায় পড়ে গেল তারা, বের কীভাবে হবে? তখন তাদের মধ্যে থেকে একজন বলল যে আমরা একটা কাজ করি, যে সকলেই আল্লাহ তাআলার দরবারে নিজ নিজ ভালো আমলকে, ইবাদতকে আল্লাহ তাআলার দরবারে পেশ করি এবং এর ওয়াসিলা নিয়ে দোয়া চাই, হতে পারে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন, আমাদের বিপদ থেকে মুক্তি দান করবেন। তখন তাদের মধ্যে থেকে একজন বলল, ইয়া আল্লাহ, আমার বাবা মা অনেক বেশি বৃদ্ধ, আমি তাদের পূর্বে আমার সন্তান, আমার স্ত্রী, আমার খাদিমদেরকেও দুধ পান করাই না বা খাবার দেই না। একদিন আমি গাছের সন্ধানে অনেক দূরে চলে গিয়েছিলাম, ফিরতে ফিরতে আমার বাবা মা ঘুমিয়ে পড়েছিল, আমি দুধ নিয়ে তাদের নিকট আসতে দেখলাম তারা ঘুমিয়ে পড়েছে। আমি তাদেরকে জাগানো পছন্দ করলাম না, আর তাদের পূর্বে আমার ক্ষুধার্ত সন্তানদেরকেও আমি কিছু খেতে দিলাম না, এমনকি আমার ঘুমন্ত বাবা মার পাশে সকাল পর্যন্ত দাঁড়িয়েছিলাম। যখন তারা জাগ্রত হইল আমি তাদেরকে দুধ পান করাইলাম, খাবার দিলাম, এরপর আমার সন্তানদেরকে দিলাম। সারা রাত আমার পরিবার পরিজন ক্ষুধার্ত ছিল। তো হে আল্লাহ, যদি আমি এই কাজ তোমার সন্তুষ্টির জন্য করেছিলাম তাহলে তুমি এর ওসিলায় এই পাথরকে সরিয়ে দাও, শিলাখণ্ডকে সরিয়ে দাও। তো তার এই দোয়া করার সাথে সাথে শিলাখণ্ডটি সামান্য নড়ে গেল, কিন্তু এতটুক জায়গা হইল না যে তারা বের হতে পারবে, সামান্য নড়ল। অপরজন ব্যক্তি বলল, ইয়া আল্লাহ, আমি আমার চাচাতো বোনকে অনেক ভালোবাসতাম। কাকে ভালোবাসতাম? চাচাতো বোনকে অনেক ভালোবাসতাম, আর আমি তার সাথে মন্দ কাজ করার ইচ্ছা করলাম, তখন সে অস্বীকার করল, তখন সে অভাবে পতিত হইলে আমার নিকট আসলো, আমি তাকে এই শর্তে 100 দিনার দিলাম যে আমার সাথে কুকর্ম করতে হবে, আমার ইচ্ছা পূরণ করতে হবে, তখন সে বাধ্য হয়ে রাজি হইল। যখন আমি তার সাথে একাকিত্বে গেলাম এবং তাকে নিজের আয়ত্তে করে নিলাম, তখন সে আমাকে বলল, হে ব্যক্তি, আল্লাহকে ভয় করো। তার এই কথাটি আমাকে এত আঘাত দিল যে আমি সাথে সাথে তাকে ছেড়ে দিলাম, আর আমি তাকে অনেক বেশি ভালোবাসার পরেও আমি তার দিকে আর কখনো তাকাইও নাই, আর ওই 1000 দিনার যে তাকে আমি দিয়েছিলাম তা কখনো চাইও নাই। তো হে আল্লাহ, যদি আমি এই কাজটি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, এ পাথরকে সরিয়ে দাও, এ শিলাখণ্ডকে সরিয়ে দাও। তখন শিলাখণ্ডটি আবার একটু নড়ে বসল, আবার একটু নড়ে গেল, কিন্তু এখনও কিছু জায়গা বাকি ছিল তাদের বের হওয়ার জন্য। এখন তৃতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমি কিছু শ্রমিক দ্বারা কাজ করিয়েছিলাম আর সবার পারিশ্রমিক তাদেরকে দিলাম, কিন্তু তাদের মধ্যে থেকে একজন শ্রমিক তাদের পারিশ্রমিক না নিয়ে চলে গেছে, আমি ওই শ্রমিক ব্যক্তির পারিশ্রমিক ব্যবসার মধ্যে লাগিয়ে দেই, ওই টাকাটা, ওই দিনার বা দিরহাম যাই আছে আমি ব্যবসার মধ্যে লাগিয়ে দিলাম, আর ভাগ্যক্রমে ওই টাকার মধ্যেই বৃদ্ধি হয়ে গেল, ওই টাকার মধ্যে বরকত হয়ে গেল, ব্যবসা বেড়ে গেল, এমনকি এত বরকত হইল যে আমি সেই টাকা দিয়ে উট, গাবি, ছাগল, গোলাম, জায়গা, জমি সব ক্রয় করে ফেললাম, ও একজন শ্রমিকের পারিশ্রমিক দ্বারা সব কিছু করে ফেললাম। এখন যখন সব কিছু হয়ে গেল আমার, আমি ধনবান হয়ে গেলাম, তখন ওই পারিশ্রমিক ব্যক্তি এসে আমাকে বলল যে আমি কিছু সমস্যার কারণে তাড়াহুড়ায় চলে গিয়েছিলাম, তা এখন আমাকে ওই দিনের পারিশ্রমিক দেন। তখন আমি তাকে বললাম, এই যে উট, গাভী, ছাগল, গোলাম, যা কিছু তুমি দেখছো সব কিছু তোমার, তুমি নিয়ে চলে যাও। তো সে বলল, আল্লাহ পাকের বান্দা, আমার সাথে তামাশা করছেন, এগুলো আমার কিভাবে, আমাকে আমার পারিশ্রমিক দিন। তো বলল, না, এ সব কিছু তোমার টাকা দিয়েই হয়েছে, তোমার পারিশ্রমিক দিয়েই হয়েছে, তুমি সব কিছু নিয়ে চলে যাও। তখন সে ওই শ্রমিক আমাকে কোনো কিছু না দিয়ে সব কিছু নিয়ে চলে গেল। তো হে আল্লাহ, আমি যে এই কাজটি যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, এখলাস আর একনিষ্ঠতার সাথে করে থাকি, তো তুমি এই শিলাখণ্ডটি সরিয়ে দাও, এই পাথরটি সরিয়ে দাও। তো সাথে সাথে শিলাখণ্ডটি সম্পূর্ণ সরে গেল এবং ওই তিনজন ব্যক্তি বিপদ থেকে মুক্ত হয়ে গেল। এটা বুখারী শরীফের হাদিস। তো এই দ্বারা আমরা বুঝতে পারলাম যে প্রিয় নবী আমাদেরকে এই হাদিসে মুবারাকা দ্বারা বুঝাতে চেয়েছেন, যখন আপনি কোনো দোয়া করবেন, আপনার একটা চাহিদা আছে, আকাঙ্ক্ষা আছে, দোয়া করছেন, তো দোয়ার পূর্বে কোনো নেক আমল করুন আর ইখলাসের সাথে করুন, আল্লাহর জন্য করুন। আল্লাহর জন্য যে কাজটি করবেন ওটাকে ওয়াসিলা বানিয়ে যখন আল্লাহর কাছে আপনি দোয়া চাবেন, তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার দোয়া কবুল করবেন। এটা হচ্ছে একটি দোয়া কবুলের, আমরা বলি না দোয়া কবুল হয় না, দোয়া অনেক দিন ধরে চাচ্ছি কবুল হয় না, তো মনে রাখবেন যখন দোয়া কবুল হচ্ছে না বা আপনার মনে হচ্ছে যে কি ব্যাপার, অনেকদিন ধরে দোয়া চাচ্ছি কিন্তু হচ্ছে না কেন এই কাজটি, তো মনে করবেন যে আপনার মধ্যেই কোনো ত্রুটি আছে, আপনার দোয়ার মধ্যে কোনো ত্রুটি আছে। কারণ যে বান্দারা তাড়াহুড়া চায় না দোয়ার মধ্যে, তাদের দোয়াও আল্লাহ তাআলা কবুল করেন না। আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিষিদ্ধ ফল ভক্ষণ করার পর যখন পৃথিবীতে আসলেন, আল্লাহ তাআলা তো পৃথিবীতে পাঠিয়ে দিলেন, প্রায় 300 বছর পর্যন্ত আদম আলাইহিসসালাম আল্লাহ তাআলার দরবারে তওবা করতে থাকেন, দোয়া করতে থাকেন, প্রার্থনা চেতে থাকেন, আল্লাহ মাফ করে দাও, 300 বছর পর্যন্ত। কিন্তু 300 বছর পর আল্লাহ তাআলা যখন দোয়া কবুল করলেন, এমনভাবে কবুল করলেন যে পুরা মানব জাতির পিতা আদম আলাইহিসসালামকে বানিয়ে দিলেন। আদম আলাইহিসসালাম মানব জাতির পিতা হয়ে গেল, আর আদম আলাইহিসসালামের মাধ্যমে সর্বপ্রথম কাবা শরীফ নির্মাণও করেন আদম আলাইহিসসালামের জন্য। তখন সর্বপ্রথম কাবা শরীফ স্থাপিত হয়। পরবর্তীতে আবার নূহ আলাইহিসসালামের প্লাবনের সময় কাবা শরীফ আবার ধসে যায়, আবার ইব্রাহিম আলাইহিসসালাম এসে কাবা শরীফ নির্মাণ করেন, দ্বিতীয়বার নির্মাণ হয়। প্রথমবার হয় আদম আলাইহিসসালামের সময়, যা আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আদম আলাইহিসসালামের ইবাদতের ঘর হিসাবে তৈরি করে। তো 300 বছর অপেক্ষা করলেন, তারপর দোয়া কবুল হয়। তো আমরা আদম আলাইহিসসালামের সন্তান, আমাদের ক্ষেত্রেও এটাই হবে, দোয়া আস্তে ধীরে কবুল হবে। দোয়া কবুল হয়ে যায়, বরং দোয়া কবুল দেরিতে হবে এ কথা বলাও ভুল। আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেন কিন্তু প্রদান করেন দেরিতে, কারণ আল্লাহ তাআলা তো কোরআনে পাকে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও আমি কবুল করব। তো বান্দা যখন চায় আল্লাহ তাআলা শুনেন আর কবুলও করে নেন, হ্যাঁ আমার বান্দা এটা চাচ্ছে ঠিক আছে, কিন্তু যখন তার জন্য ভালো হবে আমি তখন তাকে দিব। আর যদি বান্দার জন্য তা ভালো না হয়, তার বদলে আল্লাহ তাআলা অন্য কিছু তাকে দিয়ে দেয়। এগুলো পুরো দোয়ার একটা কনসেপ্ট, নিয়ম কানুন, আকীদা, বিশ্বাস, এগুলো আমাদের জেনে রাখা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা শুনেছি এর উপর আমল করার এবং অপরের নিকট তা পৌঁছানোর আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইখলাসে